الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. অনুষ্ঠানের নাম সেরা মানুষ কিভাবে হবেন। হাদিসে মোবারকা। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের আলোকে এই বিষয়ে সর্বোত্তম পদ্ধতি বর্ণনা করা হচ্ছিল, আজ তারই ধারাবাহিকতায় অগ্রসর হচ্ছি। আরও একটি হাদিসে মোবারকা, যে ব্যক্তি সর্বোত্তম সে কে? সর্বোত্তম ব্যক্তির, সর্বোত্তম মানুষের গুণাবলী কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব গুণাবলী বর্ণনা করেছেন তা কেবল ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে নয়, বরং যদি ইসলাম ব্যতিরেকে অন্যান্য ধর্ম, বরং ধর্মের অস্বীকারীরাও যদি দৃষ্টিপাত করে, তখন তারা একথা বুঝতে পারবে যে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যা বর্ণনা করেছেন তা সত্যভাবেই বর্ণনা করেছেন। হাদিস মোবারকটা কি? শুআবুল ইমানের হাদিস। আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালুন নাসি কুল্লু মাখমুমিল কলব সাদুকিল লিসান। ইরশাদ হচ্ছে, মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সেই যে কলবে মাখমুম রাখে এবং সত্য জবানের সে অধিকারী। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সাদাকুল লিসান অর্থাৎ অনেক বেশি সত্যভাষী, এটা তো আমরা জানি, কিন্তু এই যে মাখমুমুল কলব এটা কি? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আত-তাকিউন নাস আত-তাকিউন নাকি লা ইসমা ফীহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা। ইরশাদ হচ্ছে, মাখমুমুল কলব হচ্ছে ওই ব্যক্তি যে মুত্তাকি হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, অন্তরে পরিষ্কার পরিচ্ছন্ন, এমন পরিষ্কার পরিচ্ছন্ন যে অন্তরে কোনো গুণা থাকবে না, কোনো বিদ্রোহ থাকবে না, কোনো খোটা থাকবে না, কোনো হিংসা থাকবে না। অর্থাৎ মুখের সত্যতা এবং অন্তরের শুদ্ধতা, এটা হচ্ছে দুটো বিষয় যার মাধ্যমে মানুষ সর্বোত্তম মানুষের অন্তর্ভুক্ত হতে পারে। যদি দুটো বৈশিষ্ট্যের দিকে আপনারা খেয়াল করেন, তাহলে সুস্পষ্টভাবে পরিষ্কার হয়ে যাবে যে এগুলো হচ্ছে এমন কিছু কোয়ালিটি কোনো ধরনের সন্দেহ ছাড়া সারা দুনিয়ার চোখে খুব ভালো বলে বিবেচিত হয়। আল্লাহর কাছেও সে সর্বোত্তম, কারণ আল্লাহ তাআলার নিকট এই গুণগুলো প্রিয় এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুণগুলো অর্জন করার আদেশ দিয়েছেন, এবং দীন ইসলামের এগুলো হচ্ছে শিক্ষা এবং তা হচ্ছে আল্লাহর বিধান। সুতরাং ইসলামী দৃষ্টিকোণ থেকে এই ব্যক্তি আল্লাহর কাছে সর্বোত্তম ব্যক্তি হিসেবে পরিগণিত হয়, এবং তাছাড়াও মানুষের চোখেও এই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তিতে পরিণত হয়। এক, অনেক বেশি সত্যভাষী, এবং দ্বিতীয়, পরিষ্কার পরিচ্ছন্ন অন্তরের অধিকারী। এখন মুখের সত্যতার যে বিষয়টি, ব্যাপার হচ্ছে এই যে ব্যক্তি একবার মিথ্যুক সাব্যস্ত হয়ে যায়, তার মিথ্যা যদি মানুষের কাছে প্রকাশ পেয়ে যায়, তখন সে মানুষের কাছে তার ভরসা নষ্ট করে ফেলে। অর্থাৎ শ্রেষ্ঠ হওয়ার বদলে সে সরাসরি নিকৃষ্ট লোকেদের অন্তর্ভুক্ত হয়, মানুষ তাকে ট্রাস্ট করতে পারে না। যারা কথা বলার সময় মিথ্যা বলে, অথবা ওয়াদা করে ওয়াদা পূর্ণ করে না, অথবা অনেক সময় উদাহরণস্বরূপ আসার কথা বলেছে, ওয়াদা করেছে, কিন্তু সে সময় মতো আসেনি। আমরা নিজেরাই একটু চিন্তা করে দেখি, এমন ব্যক্তির ক্ষেত্রে আমাদের আচরণ কেমন হয়ে থাকে। আমরা কারো কথা বিশ্বাস করে মেনে নিয়েছি এবং সে মিথ্যে বলেছে, আমরা কারো ওয়াদার উপর বিশ্বাস করেছি এবং সে পূর্ণ করেনি। আমাকে কেউ বলল যে আমি অমুক সময় আপনার কাছে আসব, অথবা আপনি আমার কাছে আসবেন, তার যে আসার সময় ছিল সে আসেনি, আমি পৌঁছতে দেরি করে ফেললাম। তা আমরা কি বলি যে এই ব্যক্তি ওয়াদা অনুসরণকারী নয়, সে সময়ের অনুসারী নয় এবং সে ভরসাযোগ্য নয়। এখন পরবর্তীবার যখন কোনো অন্য কথা বলে, তার কথা কেউ বিশ্বাস করে না। যখন সে দ্বিতীয়বার ওয়াদা করে, কেউ বিশ্বাস করে না। যখন অন্য এক সময় কেউ যদি আসতে বলে, তো মানুষ বলে যে সময় মতো আসবো না। এটা হচ্ছে মুখের সত্যতার, কথার সত্যতার নেতিবাচক কাজ। আর আসল বিষয় হচ্ছে যে কথার সত্যতা এটা এত বড় বিষয়, এত বড় বিষয় যে মুফতি আহমদ ইয়ারখান নেইমি একটি কথা বর্ণনা করেছেন, তা হাদিসের আলোকে খুবই সুন্দর। তিনি ইরশাদ করছেন, যে বান্দা মকবুল দোয়া বান্দা হতে চায়, যে চায় যে সে যায় দোয়া করবে আল্লাহ তাআলা তা কবুল করবে, তো বলা হচ্ছে আকলে হালাল এবং সিদকে মাকালকে আত্মস্থ করে নাও। আকলে হালাল অর্থাৎ হালাল খাওয়া, এবং সিদকে মাকাল হচ্ছে সত্য বলা। এখন এই দুই বৈশিষ্ট্যকে অর্জন করুন। আর বাস্তবতা হচ্ছে এই দুটি এমন মহান গুণাবলী, বান্দা যদি এগুলো আত্মস্থ করতে পারে তার দোয়া কবুল হওয়া শুরু হয়ে যায়। অনেক লোককে একথা বলতে দেখি যে আমরা দোয়া করি কিন্তু কবুল হয় না, অনেক দোয়া করি তবু কবুল হয় না। তাহলে কেবল এই দুটো বিষয়ে খেয়াল করুন, একটা হচ্ছে তার কথা সত্য নাকি নয়, আর দ্বিতীয় হচ্ছে লোকমা পাক পবিত্র হালাল আছে নাকি নেই, কোনো ধোকা ভেজাল অথবা এর মধ্যে কোনো ধরনের সন্দেহ বিদ্যমান আছে কি নেই। আরও দু একটি বিষয় আছে যে দোয়ার মধ্যে ইয়াকিন থাকতে হবে দোয়া কবুল হবে, এবং একইভাবে কাতায় রেহমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দোয়া করা উচিত নয়। কিন্তু এগুলো হচ্ছে দুটো মৌলিক বিষয়, আকলে হালাল এবং সিদকে মাকাল, হালাল লোকমা এবং মুখের সত্যতা। এই দুটো বিষয় যদি থাকে তাহলে দোয়া কবুল হয়। সদুকুল লিসান অর্থাৎ সেই জিহ্বার অধিকারী, কথার অধিকারী, যে মুখ অধিক সত্য বলে, তো এই ব্যক্তি আল্লাহর বারগাহে সর্বোত্তম ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত হয়। দ্বিতীয় কথা বর্ণনা করেছেন, তা হচ্ছে মাখমুমুল কলব। মাখমুমুল কলব কে ছিল? বলা হচ্ছে আত-তাকী, পরহেজগার, আন-নাকী, পরিষ্কার পরিচ্ছন্ন, লা ইসমা ফিহি, যার অন্তরে কোনো গুনাহ নেই, ওয়ালা বাকিয়া, আর কোনো বিদ্রোহ নেই, ওয়ালা দিল্লা, কোনো খুঁত নেই, ওয়ালা হাসাদা, কোনো হিংসা নেই। এদিকে খেয়াল করুন, এমন কোনো ব্যক্তি যার ব্যাপারে আমাদের এটা বিশ্বাস হয়ে যায় যে এই বান্দা অন্তর খুব পবিত্র, এর অন্তরে কারো ব্যাপারে বিদ্রোহ শত্রুতা এই ধরনের আচরণ পাওয়া যায় না, এর অন্তরে খুঁত নেই, এর অন্তরের ভেতরে কারো ব্যাপারে হিংসা রাখে না, এর অন্তর পবিত্র, তো আমাদের কল্পনা চিন্তা ওই ব্যক্তির ব্যাপারে কি হয়, ভাই এ খুব ভালো লোক, এর অন্তর খুবই ভালো, তা আমরা বলি যে তো এই যে অন্তরে খুব ভালো হওয়া ওই ব্যক্তিকে ভালোদের অন্তর্ভুক্ত করে, এবং অন্তরের দিকে মনোযোগ দেওয়া যেই ব্যক্তি সর্বোত্তম মানুষ হতে চায় সে যেন তা আবশ্যক মনে করে নেয়, যে সে তার মুখ সে তার অন্তর দুটোতেই যেন ধ্যান দেয়, তার নিজের জবান নিয়েও অন্তর নিয়েও। অন্তরের বিষয় এত গুরুত্বপূর্ণ যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হে লোকেরা শুনে নাও, শরীরে মাংসের একটি টুকরো আছে, যে তা যদি শুধরে যায় তাহলে সমস্ত শরীর শুধরে যায়, আর যদি সে একটি টুকরা বিগড়ে যায় তাহলে সমস্ত শরীর বিগড়ে যায়। তা কোনটা? বলা হচ্ছে আলা ওয়াহিয়াল কলব, সেই টুকরো হচ্ছে অন্তর। অন্তর যদি শুধরে যায় তাহলে বান্দা পুরোপুরি শুধরে যায়, অন্তর যদি বিগড়ে যায় তাহলে বান্দা পুরো বিগড়ে যায়। আর এটা হচ্ছে বাস্তবতা। চিন্তা যদি এরকম হয়ে যায় যে আমি আমাকে অন্যদের কল্যাণ করতে হবে, আমাকে অন্যের সাথে ভালো ব্যবহার করতে হবে, তো অনেক কাজ তার সেই মোতাবেক শুরু হয়ে যায়, তার চিন্তা হচ্ছে এরকম। যদি তার চিন্তা এরকম হয়ে যায় যে শুধু আমারই পেট ভরব, আমি শুধু আমার ঘর তৈরি করব, আমি কেবল আমার স্বার্থই দেখব, আমি কেবল নিজেকেই এগিয়ে রাখব, তাহলে সে লুটপাটে লিপ্ত হয়ে যাবে। কোথা থেকে শুরু হলো? অন্তর থেকে। অন্তর শুধরে গেল, পুরো শরীর শুধরে গেল, অন্তর বিগড়ে গেল, পুরো শরীর বিগড়ে গেল। তো এখন অন্তরের শুদ্ধতা, অন্তরের পবিত্রতা, অন্তরকে ভালো রাখা, এটা হচ্ছে খুবই মৌলিক বিষয়গুলোর একটি প্রত্যেক শ্রেষ্ঠ মানুষের জন্য। একইভাবে ওয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার ব্যাপারে ইরশাদ করেছেন, আত-তাকওয়া হা হুনা, অন্তরের দিকে ইশারা করেন এবং বললেন যে আত-তাকওয়া হা হুনা, তাকওয়া এখানে থাকে, অর্থাৎ অন্তরে, অন্তরে থাকে, অর্থাৎ বান্দার অন্তরে যদি আল্লাহর ডর থাকে তার আমলও সেই অনুযায়ী হয়ে যায়, অন্যথায় কোনো জায়গায় গুনাহ থেকে বাঁচবে, কোনো জায়গায় গুনাহ থেকে বাঁচবে না। যখন অন্তরে তাকওয়া এসে যাবে তাহলে বান্দা সব ক্ষেত্রে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবে। আর দিলের বিষয়টি এত বেশি গুরুত্বপূর্ণ যে খুবই সুন্দর একটি হাদিসে মুবারকা, মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানযুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের শরীর তোমাদের চেহারার দিকে দৃষ্টিপাত করে না, যে কারো শরীর স্বাস্থ্যবান অথবা দুর্বল, শক্তিশালী অথবা শক্তিহীন, এর চেহারা খুব সুন্দর অথবা কুৎসিত, দেখতে খারাপ, কালো অথবা ফর্সা, বলা হচ্ছে না, আল্লাহ তাআলা তোমাদের শরীর এবং তোমাদের চেহারা দিকে তাকান না, তিনি কি দেখেন, বলা হচ্ছে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের অন্তরকে এবং তোমাদের আমলকে দেখেন। তো দেখুন, আল্লাহ বিশেষ করে যে বিষয়ের সমর্থন করেন এবং যে বিষয়ে আল্লাহ দান করেন সেটা কোন বিষয়, সেটা হচ্ছে অন্তর এবং আমল। চেহারা, শরীর, সম্পদ এগুলো মৌলিক বিষয় নয়। সর্বশ্রেষ্ঠ মানুষ, বান্দা সম্পদ দিয়ে হতে পারে না, আমল দিয়ে হয়। সর্বোত্তম মানুষ সম্পদ দিয়ে হয় না, চরিত্র দিয়ে হয়। সর্বোত্তম মানুষ নিজের বাইরের সৌন্দর্য দিয়ে হয় না, বরং নিজের অন্তর এবং নিজের আমলের সৌন্দর্য দিয়ে তৈরি হয়। সর্বোত্তম মানুষ তার নিজের শরীরের জন্য হয় না, সর্বোত্তম মানুষ নিজের অন্তরের কারণে হয়। তো এখন আপনারা দেখুন যে কত সুন্দর কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা তোমাদের শরীর এবং চেহারার দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর এবং তোমাদের আমলের দিকে তাকান। এরপর যে অন্তরের যে পরিশুদ্ধতা তা এত গুরুত্বপূর্ণ যে যে আল্লাহর নৈকট্য সেই প্রাপ্ত হয় যার অন্তর শুদ্ধ হয়। অন্তর যদি শুদ্ধ না হয় তাহলে অন্যান্য আমল যতই করা হোক অন্তরের পরিশুদ্ধতা ব্যতীত খোদাকে পাওয়া যায় না। যদি শরীর অপবিত্র হয়, যদি গোসল ফরজ হয়, গোসল যদি ফরজ হয় বান্দার মসজিদে প্রবেশ করা মানা, জানাবাতে হালাতে হাইজো নেফাসে বান্দার মসজিদে প্রবেশ করা নিষেধ, কারণ মসজিদ খুব পবিত্র জায়গা। যেভাবে অপবিত্র শরীরের ব্যক্তি মসজিদে প্রবেশ করতে পারে না, অপবিত্র হৃদয়ের অধিকারী আল্লাহর নিকটে আসতে পারে না, কারণ মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। তো নাপাক বান্দা, নাপাক শরীরের ব্যক্তি আল্লাহর ঘরের কাছে যেতে পারে না, তাহলে অর্থাৎ ভেতর যেতে পারে না। তো একইভাবে নাপাক হৃদয়ের অধিকারী আল্লাহর কাছে যেতে পারে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কিয়ামতের দিন বাপ বেটা কোনো কাজে আসবে না, কিন্তু ওই ব্যক্তি কাজে আসবে যে আল্লাহর বারগাহে সালামতিযুক্ত দিল অন্তর নিয়ে আসবে, যার অন্তর নিরাপদ রয়েছে কুফুর থেকে, শিরক থেকে এবং বদমজহাব থেকে এবং খারাপ চিন্তা থেকে এবং অপবিত্রতা থেকে, অন্তরের রোগ থেকে, যার অন্তর পবিত্র থাকে। তো এখন এই দুটো বিষয় যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে অন্তর এবং হৃদয় দুটো বিষয়ের ভালো হওয়া জরুরি, ভালো হওয়ার জন্য। তো আমরা এটার উপর ফোকাস করি যে আমাদের অন্তর সেটাও পরিষ্কার থাকুক এবং আমাদের যে জবান সেটাও আমাদের সত্য থাকুক। এখন এর জন্য কি করতে হবে? কারণ এটা তো আমরা জানতে পারলাম যে সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্য মুখ এবং অন্তর ভালো হওয়া জরুরি। এখন মুখ এবং অন্তরকে ভালো বানাবো কি করে, শ্রেষ্ঠ মানুষ হব কিভাবে? তো তার উত্তর হচ্ছে এই যে মুখকে সত্য বানানোর জন্য জরুরি হচ্ছে মুখের দিকে মনোযোগ দিতে হবে, যে মুখ নিজের শব্দ, নিজের কথা, নিজের কথাবার্তার উপর বান্দা যেন মনোযোগ রাখে যে আমার মুখ থেকে মিথ্যা তো বের হচ্ছে না, আমার মুখ থেকে মিথ্যে কথা তো বের হচ্ছে না, আমার কথাবার্তার মধ্যে বাস্তবতার বিপরীত কোনো কথার আমেজ তো নেই। কারণ এমন জিনিস দেখা যায় যে অনেক লোক মিথ্যে বলে কিন্তু সে জানে না যে সে মিথ্যে বলছে। তো এরকম লোকেদের জন্য সরাসরি বিষয়টা হচ্ছে এই মিথ্যার সতর্কবাণী, মিথ্যার ক্ষতি, মিথ্যার কারণে জাহান্নামের আজাবের শাস্তি, মিথ্যার উপর আল্লাহর লানত মনে করিয়ে দেওয়া এবং তার সাথে দুনিয়াবাসীর কাছে তাকে অপদস্থ গণ্য করা হয় সেটা মনে করিয়ে দেওয়া। যে সরাসরি মিথ্যে বলছে সে জানে যে সে মিথ্যে বলছে, কিন্তু অনেকবার এমন হয় যে মানুষ মিথ্যে দ্বারা এমনি বলে না, কারণ সে জানে না যে সে মিথ্যে বলছে, অথবা সেদিকে তার খেয়াল নেই, একটু যদি মনোযোগ কমে গেছে তাহলে সে বলে দিয়েছে, অথবা মুখ দিয়ে বেরিয়ে গেছে, এ নিয়ে কোনো পরোয়া নেই। তো এমন ক্ষেত্রে সমাধান কি? সমাধান হচ্ছে নিজের মুখ নিয়ে, নিজের কথাবার্তা নিয়ে কিছু সময় ধরে ধারাবাহিক অবিরত চিন্তা করা উচিত। দিনে দুইবার করুন, রাতে একবার করুন, তার থেকে আরও বেশি করুন, কিন্তু এটা চিন্তা করুন যে আজকে আমি যেসব কথা বলেছি সত্য ছিল, মিথ্যে তো ছিল না, কোনো ওয়াদাখেলাফি তো করিনি, মিথ্যে কথা তো বলিনি, কারো বিরুদ্ধে কোনো ধরনের কথা তো বলিনি। তো নিজের হিসাব নেওয়া, চিন্তা করা শুরু করে দিন। চিন্তা ভাবনা করা মানুষের সংশোধনের জন্য খুবই উপকারী। সুতরাং যদি সর্বশ্রেষ্ঠ মানুষ হতে হয় তাহলে নিজের মুখের কথার মনোযোগ দিন, নিজের মুখ নিয়ে মনোযোগ দিন। দ্বিতীয় বিষয়, যেভাবে আমাদের নিজেদেরকে উত্তম মানুষ হতে হবে একইভাবে আমাদের সেরকম আশা হয় এবং হওয়াও উচিত। আমাদের সন্তানরাও যেন ভালো মানুষ হতে পারে, কারণ আল্লাহ তাআলা আমাদের এই দায়িত্ব দিয়েছেন যে আমাদের বিবি বাচ্চাদেরকে, আমাদের স্ত্রী সন্তানদের চরিত্র ভালো থেকে ভালো করতে হবে। তো এটার জন্য কি, এটার জন্য রয়েছে তারবিয়াত। বাচ্চাদেরকে ছোটবেলা থেকে যদি এই শিক্ষা দেওয়া হয় যে বাবা মিথ্যে বলা গুনাহ, মিথ্যা বলা দূষণীয়, মিথ্যা বলা খারাপ জিনিস, মিথ্যুক ব্যক্তি আল্লাহর দরবারে সম্মানের স্তর থেকে নিচে নেমে যায়, মিথ্যুক ব্যক্তি মানুষের চোখে অপমানিত হয়, তার কোনো সম্মান থাকে না, তার বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায়, সন্তানকে এই বিষয়টি বোঝানো এবং তার সাথে এবং সময়ে সময়ে নিজেই সন্তানের কথাবার্তায় আলাপে মনোযোগ দিতে হবে। সে কাউকে মিথ্যে বলার সময় চোখে পড়ে যায় তখন তাকে বুঝিয়ে দিতে হবে যে বাবা এটা মিথ্যে, এমনটা বলে না, তাকে নম্রতার সাথে বোঝাতেও হবে। যখন আপনি এভাবে কথা বলবেন তখন আপনার সন্তান সে শ্রেষ্ঠ মানুষ হওয়ার পথে ধাবমান হয়ে যাবে। সুতরাং মুখ কথায় সত্যবাদী হতে হবে, অনেক বেশি সত্যবাদী নিজে হন এবং আপনার সন্তানকেও সেভাবে গড়ে তুলুন। দ্বিতীয় বিষয় হচ্ছে অন্তরের পরিশুদ্ধতা, মাখমুমুল কলব, যার সারসংক্ষেপ হচ্ছে এরকম যে পবিত্র মনের মানুষ, যার মন নির্মল, মিথ্যা থেকে, হিংসে থেকে, ঈর্ষা থেকে, ক্ষুদ থেকে, অবাধ্যতা থেকে, একইভাবে গুনাহ থেকে তার অন্তর পবিত্র হতে হবে। এটা কিভাবে হবে, এর জন্য প্রথম কাজ হচ্ছে, প্রথম কাজ যেটা হচ্ছে সবচেয়ে বেশি কার্যকর, দ্য মোস্ট ইফেক্টিভ, সেটা কি, সেটা হচ্ছে ভালো লোকেদের সাথে বসা, পরিশুদ্ধ মনের লোকেদের সাথে বসা, নেককারদের সোহবত অবলম্বন করা মানুষকে নেককার বানিয়ে দেয়, পবিত্র মনের লোকেদের সাথে বসা মানুষের মনকে পবিত্র করে দেয়। অটোমেটিক্যালি মনের যে পরিশুদ্ধতা সেটা শুরু হয়ে যায় পীরি মুরিদের সিলসিলার মাধ্যমে হয়, কোনো শেখে কামিলের মুরিদ যখন করা হয়, যখন তার সংস্পর্শে বসা হয়, তো তখন তার অনেক বড় একটা উদ্দেশ্য থাকে যে তার সোহবতের কারণে অন্তর যেন পরিষ্কার হয়ে যায়। সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে বসেই শ্রেষ্ঠ মানুষ হয়েছেন, শ্রেষ্ঠ অন্তরের অধিকারী হয়েছেন, পবিত্র মনের অধিকারী হয়েছেন। কীভাবে হয়েছে, সংস্পর্শের কারণে। এই জন্য বলা হয়েছে ইয়াক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালা তাআতে বেরিয়া, একটি মুহূর্ত অলিয়াদের সাথে বসা হাজার বছরের রিয়াকারী মুক্ত ইবাদত থেকে উত্তম, কারণ একটি মুহূর্ত সংস্পর্শে বসা বান্দার অন্তরকে পরিষ্কার করে দেয়, অলিয়াদের সাথে বসা একশো বছরের ইবাদতে অভ্যস্ত করে দেয়। তার কারণে যে ভেতরও পরিষ্কার হয়ে যাবে এটা আবশ্যক নয়, কিন্তু সেটা হতে পারে আবার নাও হতে পারে। অনেক লোককে আমরা দেখি নামাজ পড়ছে কিন্তু আচরণ যে আগের যেমন আছে তেমনই রয়ে গেছে, কিন্তু নেককারদের সংস্পর্শে বসা ব্যক্তি, অলিয়াদের সোহবতে বসা ব্যক্তির অবস্থা এমন হয় যে তার ভেতরটা ধুয়ে যায়, ভেতরটা আলোকিত হয়ে যায়। সুতরাং অন্তরের পরিশুদ্ধির জন্য, মাখমুমুল কলব হওয়ার জন্য একটা হচ্ছে নেককার লোকেদের সংস্পর্শ অবলম্বন করা, আর সেটা আলহামদুলিল্লাহ আমাদের এখানে আজকের যুগে দাওয়াত ইসলামের রূপে বিদ্যমান আছে। ইজতিমা যখন যায় সেখানে সামষ্টিকভাবে এতগুলো ব্যক্তি সত্য নিয়ত সহকারে আগমন করে এবং তাদের মধ্যে অনেকেই সালেহীন থাকেন, যাদের সাথে মানুষ বসে আর তাদের কাছে শেখে এবং তাদের আসর গ্রহণ করে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে অন্তরের পরিশুদ্ধতার জন্য বড় কার্যকর আমল যেটা হচ্ছে, ইফেক্টিভ আমল হচ্ছে আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, অসংখ্য জিকির রয়েছে। যদি কোনো ব্যক্তি এই জিকিরগুলোকে নিজের অভ্যাসে পরিণত করে, অধিক জিকিরকারীতে পরিণত হয়, বিশ্বাস করুন অন্তর পরিষ্কার হওয়া শুরু হয়ে যাবে। কারণ অন্তরে মরিচা পড়ে যায় যেমন লোহাতে মরিচা পড়ে যখন তাতে পানি লাগে, লোহাতে পানি লাগলে মরিচা পড়ে যায়, আর অন্তর গুনাহের কারণে মরিচা হয়ে পড়ে। আর তা পরিষ্কার কীভাবে হয়, পরিষ্কারের সর্বোত্তম উপায়গুলোর মধ্যে একটি হচ্ছে আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির করলে অন্তর নরম হয়, পরিষ্কার হয়, আলোকিত হয়, অন্তরের পরিশুদ্ধতাও শুরু হয়ে যায়। একইভাবে অন্তরের পরিচ্ছন্নতার জন্য তেলাওয়াতে কোরআন। আপনি কোরআনে মজিদ পড়ুন, হোক সেটা 5 মিনিট পড়ুন, 10 মিনিট পড়ুন, কিন্তু এইভাবে পড়ুন যে শুধু আপনি আছেন এবং কোরআন, দুনিয়ার অন্য কোনো কিছুর দিকে আপনার মনোযোগ যাবে না। সব থেকে আলাদা হয়ে, একমুখী হয়ে, সবার থেকে আলাদা হয়ে মনোযোগ সরিয়ে আপনার মনোযোগকে কোরআনের দিকে লাগিয়ে আপনি তেলাওয়াত করুন। 10 মিনিট পরে আপনি অনুভব করতে পারবেন যে অন্তরের অবস্থা ওটা নেই যেটা তেলাওয়াত করার আগে ছিল। দিল পরিষ্কার করার জন্য বড় একটি আমল। চতুর্থ কথা, নেককার লোকেদের জীবনী পড়ুন। আউলিয়া কেরামের, সুফিয়া কেরামের, মুফাসসিরদের, মুহাদ্দিসদের, মুস্তাহিদের, সাহাবাদের, তাবেইনদের, তাবে তাবেইনদের, বিশেষ করে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামের জীবনী পড়ুন। যখন পবিত্র অন্তরের লোকেদের জীবনী অধ্যয়ন করা হয়, মন তার প্রভাব গ্রহণ করে এবং এটা অনেক বড়, যেটা বলা যায় ট্রাইড অ্যান্ড ট্রাস্টেড, অভিজ্ঞতা লব্ধ বিষয়, এটার প্রভাব পড়ে। আলহামদুলিল্লাহ আজকের যুগে এটার এত ভাণ্ডার মজুদ রয়েছে। আম্বিয়া আলাইহিমুসসালামের সিরাত নিয়ে মাকতাবাতুল মদিনা সিরাতুল আম্বিয়া বিদ্যমান আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে সিরাতে রাসূল আরবি বিদ্যমান আছে, সাহাবায়ে কেরামের অবস্থা নিয়ে অনেক কিতাব বিদ্যমান আছে, আলাদা আলাদা আছে, সংকলন আকারে আছে, আজওয়াজে মুতাহহারাতের জীবনী নিয়ে, আহলে বাইতে কেরামের জীবনী নিয়ে, আউলিয়া কেরামের জীবনী নিয়ে, ওলামায়ে কেরামদের সিরাত নিয়ে এতগুলো কিতাব। আপনি দাওয়াত ইসলামের ওয়েবসাইটে যান, অধ্যয়ন শুরু করুন। আপনার জীবন কেটে যাবে অধ্যয়ন করতে করতে। যখন আপনি ধারাবাহিকভাবে এটা অধ্যয়ন করতে থাকবেন, আপনি তাদের চরিত্রকে, তাদের অন্তরের পরিচ্ছন্নতাকে, তাদের অন্তরের সৌন্দর্যকে আপনি দেখতে পাবেন, আপনি তাদের মতো হতে থাকবেন। তো সারমর্ম হলো এই যে সর্বোত্তম মানুষ হওয়ার জন্য মুখের সর্বোত্তম হওয়া জরুরি এবং অন্তরের সর্বোত্তম হওয়া জরুরি, আর এটার উপায় হচ্ছে এটাই যা আমি আগে বর্ণনা করেছি। এখন তারপরে উত্তম মানুষ কিভাবে হওয়া যায়, আরও একটি গুণ, আরেকটি বৈশিষ্ট্য, আরও একটি গুণ, আরেকটি কোয়ালিটি যেটা আমাদের জীবনে যদি সামিল হয়ে যায়, তবে আমরা সর্বোত্তম মানুষ হওয়াতে, তৈরি করতে আমরা অনেক যে দ্রুততার সাথে অগ্রসর হতে পারব, তা হচ্ছে কি, তা হচ্ছে সুন্দর চরিত্র, ভালো চরিত্র। হাদিস মোবারক শুনুন, বুখারী শরীফের হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকান, বলা হচ্ছে তোমাদের সর্বোত্তম লোকেদের মাঝে যেসব ব্যক্তি, তারা হচ্ছে তারাই যাদের চরিত্র তোমাদের সবার থেকে সবচেয়ে ভালো, অর্থাৎ যাদের চরিত্র অধিক ভালো সেই সেরা মানুষের অন্তর্ভুক্ত। তো এই কথাটা ওইভাবে বলা যায় যেভাবে আমি আগে বলেছি, পবিত্র অন্তরের অধিকারী, পবিত্র মুখের অধিকারী, তারা হচ্ছে সর্বোত্তম, কোনো সন্দেহ ছাড়া চরিত্রের ব্যাপারে, যে সর্বোত্তম চরিত্রের অধিকারী হচ্ছে সর্বোত্তম মানুষ। বরং মানুষের কদরই ইমানের বাদে তার আখলাকের মাধ্যম হয়। যেমন সর্বপ্রথম তো ইমানই রয়েছে, মুমিন হতে হবে, আল্লাহকে মান্যকারী হতে হবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্যকারী হতে হবে, ইমানের যেসব মৌলিক বিষয়গুলো রয়েছে, তো প্রথম নাম্বারে আছে ইমান। ইমানের পরে যা মানবতার মানদণ্ড হিসেবে দেখা হয় তা হচ্ছে তার চরিত্র, তার আচরণই হয়ে থাকে। তার চরিত্র কীরকম, তো সর্বোত্তম চরিত্র হচ্ছে সর্বোত্তম মানুষ, আর সর্বনিকৃষ্ট চরিত্র হচ্ছে সর্বনিকৃষ্ট মানুষ। তো এখানে চরিত্রের বিষয়টা হচ্ছে এরকম, চরিত্রের উপকারিতা উভয় জগতে রয়েছে, চরিত্র সব জায়গায় ফায়দা দেয়। দ্বিতীয় কথা হচ্ছে এই, চরিত্র অন্তরকে জিতিয়ে ফেলে। কেউ একজন বলেছেন, এক ফোঁটা মধু হাজারো মৌমাছিকে একত্রিত করে। এক ফোঁটা মধু হাজারো মৌমাছিকে একত্রিত করে, এবং এক মন তিক্ত রস এক মনও হয় তা মানুষকে তাড়িয়ে দেয়। তো সুন্দর চরিত্রের একটা বিন্দু অন্যদেরকে কাছে আনে, আর এই কারণে সরকার দ্বারা নূরে মুজাসসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরাম তাদের জান কুরবান করতেন। এখানে আরও অনেক গুণের বিষয় অন্তর্ভুক্ত আছে, কিন্তু সুন্দর চরিত্রের, নম্র নিয়তের, নম্র স্বভাবের, শান্ত মেজাজের, এটা অনেক বড় একটি ফ্যাক্টর ছিল তাতে, যার কারণে সাহাবায়ে কেরাম এত ভালোবাসতেন। এবং এটা খোদ কোরআনে পাকে বর্ণিত আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন,
فبما رحمة من الله لنت لهم
ولو كنت
فظا غليظ القلب لانفضوا من حولك. ارشاد হচ্ছে, হে হাবিব,
আল্লাহর কতই বড় মেহরবানি যে আপনি এই লোকেদের জন্য নম্র হৃদয়ের, আপনি এই লোকেদের জন্য নম্র হৃদয়ের। যদি আপনি কঠোর স্বভাবের, কঠিন হৃদয়ের হতেন, তবে এইসব লোকেরা অবশ্যই আপনার কাছ থেকে পালিয়ে যেত। তো দেখুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদুল মুরসালিন, খাতামুন নবীন, এবং তার কতই শান রয়েছে, তা সত্ত্বেও আল্লাহ তাআলা ইরশাদ করছেন, এটা আল্লাহর দয়া যে হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষের জন্য খুবই নরম। যদি আপনি রুক্ষ স্বভাবের হতেন, যদি আপনার স্বভাবে রুক্ষতা থাকত, যদি আপনি কঠিন হৃদয়ের হতেন, মানুষ আপনার কাছ থেকে দূরে চলে যেত। আজকেও কোনো ব্যক্তি অন্যদেরকে নিজের কাছে যদি টানতে চায়, তার চরিত্র হচ্ছে সদাচরণ। সদাচরণের অধিকারী এক মিনিটের মধ্যে অপরিচিতকেও পরিচিত করে ফেলতে পারে, আর অসৎ চরিত্রের অধিকারী ব্যক্তি নিজের আপন পুত্রকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। আর এটা এমন একটি বিষয় যে সকল ব্যক্তি এই বিষয়টির অভিজ্ঞতা লাভ করেছেন। ভাই ভাই থেকে দূরে হয়ে যায়, মা বাবা নিজের আপন সন্তান থেকে দূরে সরে যায়, অসৎ চরিত্রের কারণে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। সুতরাং সচ্চরিত্র এই জন্য অন্তরকে জয় করে। এই জন্য সুন্দর চরিত্র আত্মস্থ করুন এবং সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হন। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে উত্তম মানুষ হওয়ার পরিচয় হিসেবে এই সদাচরণকে চিহ্নিত করেছেন। যেমন মুসনাদে আহমদের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একবার ইরশাদ করেছেন সাহাবা কেরাম থেকে, আমি কি তোমাদেরকে সর্বোত্তম মানুষের খবর দেব না, সর্বোত্তমকে? তো সাহাবা কেরাম আলাইহিমুর রিদওয়ান বললেন, কেন নয়? তো আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে সেই যার হায়াত লম্বা, যার হায়াত দীর্ঘ এবং ব্যবহার ভালো। সুতরাং হায়াত লম্বা হওয়া সেটা হচ্ছে নেকির সাথে সম্পৃক্ত এবং সদাচরণের সাথে, হায়াত দীর্ঘ হওয়া ভালো আচরণের সাথে, অন্যথায় লম্বা সময় ফাঁসি দেবে। এখানে বয়সের যে কথা বলা হয়েছে, নেকি যুক্ত জীবন লম্বা হয়ে থাকে এবং সদাচরণের অধিকারী ব্যক্তির জীবন সুন্দর হয়। এবং এটাই হচ্ছে বাস্তবতা, যে মানুষ যত বেশি লম্বা হায়াত পায়, আর সেই সময়ে এবং ওই সময়ে কালে সে যতগুলো লোকেদের দরকার, সবাই তাকে ভালোবাসে এবং সবাই তার জন্য দোয়া করে। সুতরাং উত্তম মানুষ হওয়ার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ উপায় যেটা হচ্ছে, সেটা হচ্ছে সুন্দর চরিত্র দিয়ে নিজেকে সমৃদ্ধ করতে হবে।
এবং এটাই হচ্ছে কারণ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র সৃষ্টির মধ্যে সবচেয়ে আফজল, সকল নবী থেকে তিনি শ্রেষ্ঠ। তো অনেকে তার আসবাব আহওয়াল, তার অসংখ্য বলা হয় যে সাহায্য উপকরণ বিদ্যমান ছিল, যার অনেক বেশি ফজিলত রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার থেকে শ্রেষ্ঠ, কিন্তু সেই কারণগুলোর মধ্যে একটা কারণ হচ্ছে তার সুন্দর আচরণ। কারণ তার আচরণ হচ্ছে সকল মানুষ থেকে সর্বশ্রেষ্ঠ, তার চরিত্র সকল আম্বিয়া কিরামের চরিত্র থেকে উন্নত। আর এটা খোদ কোরআন পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর হে হাবিব, নিশ্চয় আপনার চরিত্র সবচেয়ে মহান, আপনি মহান চরিত্রের অধিকারী। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্র,
এটা হচ্ছে সৎ চরিত্র যার অনুসরণ করার হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন। ইরশাদ করছেন,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য
আল্লাহর রসুলের জীবনে
সবচেয়ে বেশি আনুগত্য বিদ্যমান আছে। তিনি হচ্ছেন রোল মডেল,
নবী পাক আলাইহিসসালামের জীবন,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রোল মডেল সব জায়গায়, নামাজে, ইবাদতে, সব বিষয়ের ক্ষেত্রে। কিন্তু এখানে সুন্দর চরিত্র একটি উন্নত পর্যায়ের বিষয়, যার মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যদের জন্য তিনি রোল মডেল ছিলেন, অন্যদের জন্য সর্বোৎকৃষ্ট উদাহরণ। সুতরাং ভালো মানুষ হতে হবে, শ্রেষ্ঠ মানুষ হতে হবে, নিজের আখলাককে সংশোধন করুন, ভালো করুন। আপনার জীবনের মধ্যে যথারীতিভাবে এই মকসদটা ঢুকে দিতে হবে যে আমাকে আমার আখলাককে ভালো করতে হবে। এই হাদিসের পরিমাপ অনুযায়ী আপনি সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হবেন। আর এটাও এমন একটা কাজ যেটা ঘরে বসে কেবল চিন্তার মাধ্যমে হয়ে যায় না, এর জন্য সাধনা করতে হয়, এর জন্য রিয়াজত করতে হয়। এখানে তিনি প্রশ্ন করতে পারেন না, প্রথমত হুসনে আখলাক কি সেটা তাকে শিখতে হবে, এবং সেই সদাচরণের এর যে দরজাগুলো আছে সেটা তাকে বুঝতে হবে, তারপর তা কীভাবে অর্জন করা যাবে তা দেখতে হবে। আর এই সব কিছু, সব কিছুর জন্য দু তিনটে বিষয়, একটা হচ্ছে এটাই, ভালো চরিত্রে বৃদ্ধিমান করো বা আখলাক লোকেদের সাথে সংস্পর্শ অবলম্বন করো, এবং অন্যদিকে আল্লাহর ব্যাপারে কিতাব পাঠ করো, এবং তার জন্য হচ্ছে সর্বোত্তম তরিকা। এবং তার জন্য সবচেয়ে ইজি বিষয় হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনীকে আলোচনা করা। সিরাত রাসূল আরবি মাকতাবুল মদিনার প্রকাশিত কিতাব, তাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অধ্যায় রয়েছে তা খুবই সুন্দর। যে উদাহরণ দিয়েছিলেন সেটা আমি বারবার পড়ি, বারবার পড়ি, দশবার পড়লাম। সাহাবায়ে কেরামের চরিত্র, আউলিয়া কেরামের চরিত্র, সুফিয়া কেরামের চরিত্র, গৌসে পাকের ইমামে আজমের আখলাক অধ্যয়ন করবেন, চরিত্রবান লোকেদের সংস্পর্শে বসবেন, চরিত্র সুন্দর হয়ে যাবে। এবং তার সাথে আরও চিন্তা করার প্রয়োজনীয়তা রয়েছে, আমাদের চরিত্র ভালো আছে নাকি নেই। রাতের একবার যদি চিন্তা করেন যে আমি তো কোনো খারাপ আচরণ করিনি, আমার আচরণ কি সদাচরণ ছিল নাকি খারাপ আচরণ দেখা যাচ্ছিল, যখন আপনি নিজের ব্যাপারে চিন্তা করবেন আপনারা নিজেদের বিষয়গুলো বুঝতে পারবেন। অনেক সময় মানুষের সর্বশ্রেষ্ঠ শিক্ষক সেটা হচ্ছে তার নিজস্ব সত্তা। মানুষের সবচেয়ে বড় উস্তাদ মানুষের শরীরই। তিনি যদি ভালো মন্দে চিন্তা করা শুরু করে দেন তো তার থেকে বেশি তো আর কেউ জানে না, কিন্তু চিন্তা ভাবনা ফিকিরের দরকার রয়েছে। আরেকটি সর্বোত্তম উপায় যে সর্বোত্তম মানুষ হওয়ার জন্য কি করতে হবে, এটা হচ্ছে আরেকটা বিষয় যে সর্বোত্তম মানুষ কারা। আরেকটি গুণ এবং আরেকটি কোয়ালিটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বুখারী শরীফের হাদিস, খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুকুম, বলা হচ্ছে লোকেরা তোমাদের মধ্যে যারা জাহিলিয়াতে ভালো ছিলে সে ইসলামও তোমাদের মধ্যে সর্বোত্তম যখন সে দিনের বুঝ অর্জন করবে। যারা জাহিলিয়াতের মধ্যে ভালো ছিল অর্থাৎ যাদের মধ্যে অসৎ চরিত্র, খারাপ চরিত্র ইত্যাদি ছিল না, জাহালিয়াতের মধ্যেও চরিত্র হিসেবে তাদেরকে ভালো মনে করা হতো, বলা হচ্ছে যে ইসলামের মধ্যেও তারা ভালো থাকবে কিন্তু যতক্ষণ দিনের সমজ, দিনের ইলম সে অর্জন করবে। দিনের বুঝ এবং দিনের ইলম হাসিল করা মানুষকে উত্তম সর্বোত্তম মানুষে রূপান্তরিত করে, আর এটা হচ্ছে বাস্তবতা। দিন ইসলামে জ্ঞানের ব্যাপারে অনেক বেশি জোর দিয়ে বলা হয়েছে যারা জ্ঞানের অধিকারী তারা অজ্ঞ থেকে উত্তম। কোরআনের আয়াত বলা হচ্ছে জ্ঞানী এবং অজ্ঞ তারা কি সমান, যারা জ্ঞানের অধিকার এবং যারা জ্ঞান থেকে বঞ্চিত তারা কি সমান? না, তারা সমান নয়। আল্লাহ তাআলা জ্ঞানীদের মর্যাদা উন্নত করেছেন। ইরশাদ হচ্ছে ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ উন্নত করেন তোমাদের মধ্য হতে
ঈমানদারদের মর্যাদা
এবং জ্ঞানীদের মর্যাদা। জ্ঞানীদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করেন। জ্ঞানী ব্যক্তি যার কাছে দ্বীনের জ্ঞান আছে, দুনিয়ার জ্ঞান থাকাও ভালো, এর কারণে মানুষ সম্মানের অধিকারী, মর্যাদার অধিকারী হয়, কিন্তু দিনের যে জ্ঞান আছে সেই জ্ঞানের কারণে সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আলিমদের উদাহরণ পৃথিবীতে এমন যেমন আকাশের তারকা, যার মাধ্যমে জলস্থলে পথের দিশা নেওয়া হয়। যেমন প্রাচীন যুগে আকাশের তারা দেখে মানুষ বনজঙ্গলে সফর করত, সমুদ্রে সফর করত, বন্দরে সফর করত। বলা হচ্ছে ওলামাদের উদাহরণ পৃথিবীতে এমনই, আকাশে তারকা হচ্ছে পথের দিশার, আর পৃথিবীতে ওলামা হচ্ছে পথের দিশা পাওয়ার মাধ্যম। আর যখন তারকা লুকিয়ে যায় কাফেলা পথ হারিয়ে ফেলে। একইভাবে ওলামারা যখন হারিয়ে যাবেন,
নিঃশেষ হয়ে যাবেন,
অথবা ওলামারা থাকবেন না, ওলামা থেকে মানুষের সম্পর্ক থাকবে না, তাহলে মানুষ গোমরা হয়ে যাবে। এই জন্য আজকের যুগে ইমান তারই বেঁচে যায় যে ওলামাদের সাথে
সম্পর্ক রাখে,
তবে যারা সহিহুল আকীদা ওলামা।
সুতরাং জ্ঞান এবং জ্ঞান অর্জন
সর্বোত্তম হওয়ার জন্য খুবই জরুরি। একটা খুবই সুন্দর একটা ঘটনা, একজন তাবি বুজুর্গ হযরত সালেম বিন আবিজা রহমতুল্লাহি আলাই তিনি খুব সুন্দর একটা কথা বর্ণনা করেছেন। ইরশাদ করছেন, আমার মালিক আমাকে 300 দিরহাম দিয়ে খরিদ করে মুক্ত করেছেন। অর্থাৎ আমি ক্রীতদাস ছিলাম, আমার মালিক 300 দিরহাম দিয়ে আমাকে খরিদ করেছেন এবং আমাকে মুক্ত করে দিয়েছেন। মুক্ত হওয়ার পরে আমি চিন্তা করলাম আমি কোন কাজ করব। তো শেষ পর্যন্ত জ্ঞানের পথ বেছে নিলাম এবং শেষ পর্যন্ত আমি আলেম হয়ে গেলাম। তো এখন কি হলো, আমি ক্রীতদাস ছিলাম, মুক্ত হয়েছি, জ্ঞান অর্জন করেছি, এখন কি সম্মান আমি পেয়েছি? 1 বছর অতিবাহিত হয়নি, শহরের হাকিম আমার সাথে দেখা করতে এলেন, আমি তাকে সাক্ষাতের সময় দেইনি। কোথায় গোলামি এবং কোথায় হাকিম শাসক, তিনি মোলাকাতের জন্য এসেছেন, আর এই জ্ঞানের অধিকারী ব্যক্তি যিনি সাবেক কৃতদাস তিনি তাকে বললেন, আই ডোন্ট হ্যাভ টাইম টু মিট ইউ, আমার কাছে সময় নেই আপনার সাথে দেখা করার। এটা হচ্ছে জ্ঞান মানুষের মর্যাদা উন্নত করেছে। আর একটি বড় একটি ফরমান রয়েছে যেটা আমি সবশেষে বর্ণনা করছি, সেটা খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, জ্ঞানের শ্রেষ্ঠত্বের জন্য এই কথাটুকু যথেষ্ট যে যে জ্ঞান জানে না সেও তার দাবি করে, যে জানে না সেও দাবি করে। যদি তাকে জ্ঞানী বলা হয় তবে সে খুশি হয়, সে জ্ঞানী নয় কিন্তু যখন তাকে জ্ঞানী বলা হয় সে খুশি হয়। এবং অজ্ঞতার নিন্দার জন্য এতটুকুই যথেষ্ট যে যে ব্যক্তি অজ্ঞতায় পতিত হয় সেও এর প্রতি অসন্তুষ্ট হয়। যদি মূর্খ লোককে বলা হয় মাশাল্লাহ আপনি খুবই শিক্ষিত লোক, যদি তাকে পরিচয় করে দেওয়া হয় এই আমাদের ভাই সে খুবই শিক্ষিত, এখন সে জানে আমি শিক্ষিত নই কিন্তু মনে মনে খুব খুশি হয়ে যায়, আমার খুব তারিফ করা হচ্ছে। আর মূর্খ ব্যক্তি তাকে বলা হয় যে এ মূর্খ, তাহলে সে খারাপ মনে করবে। তার অর্থ হচ্ছে এই যে জ্ঞান এত সম্মানিত গুণ, না থাকলেও যদি তাকে সম্পৃক্ত করে দেওয়া হয় মানুষ খুশি হয়ে যায়, আর অজ্ঞতা এত বড় খারাপ জিনিস যে যদি মানুষকে সেদিকে সম্পৃক্ত করা হয় মানুষ খুব খারাপ মনে করে। সুতরাং জ্ঞান অর্জন করুন, কিতাব পড়ুন, জ্ঞানীদের সংস্পর্শে থাকুন, আর এছাড়াও আরও অনেক বেশি মাধ্যম রয়েছে আজকের যুগে, মাদানী চ্যানেল আছে, দাওয়াত ইসলামের কিতাব রয়েছে, তফসির আছে, আরও অনেকগুলো বিষয় আছে, ইলম অর্জন করুন, ইনশাআল্লাহ উত্তম লোকেদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।
আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।